গালাতীয়দের কাছে পৌলের চিঠি,
প্রথম অধ্যায়।
আমি পৌল, খ্রিস্টের একজন প্রেরিত। এই প্রেরিত পদ কোন মানুষের কাছ থেকে বা কোন মানুষের মধ্য দিয়ে আমি পাইনি, বরং যীশু খ্রিস্ট এবং পিতা ঈশ্বর, যিনি খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন, তাঁদের মধ্য দিয়েই আমি তা পেয়েছি। আমি এবং আমার সঙ্গে যেসব বিশ্বাসী ভাইয়েরা আছেন, আমরা সবাই গালাতিয়ার মণ্ডলীগুলোর কাছে লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের আশীর্বাদ ও শান্তি দান করুন। আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছামতো খ্রিস্ট আমাদের পাপের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন তিনি এখনকার এই মন্দ জগতের হাত থেকে আমাদের রক্ষা করতে পারেন। চিরকাল ঈশ্বরের গৌরব হোক, আমেন।
সুখবর মাত্র একটাই, খ্রিস্টের দয়াতে, যিনি তার নিজের লোক হবার জন্য তোমাদের ডেকেছিলেন, তোমরা এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে অন্যরকম সুখবরের দিকে ঝুঁকে পড়েছ দেখে আমি আশ্চর্য হচ্ছি। আসলে ওটা তো কোনো সুখবরই নয়। তবু কিছু লোক আছে যারা তোমাদের স্থির থাকতে দিচ্ছে না, আর খ্রিস্টের বিষয়ে সুখবর বদলাতে চাইছে। কিন্তু যে সুখবর আমরা তোমাদের কাছে প্রচার করেছি, তা থেকে আলাদা কোনো সুখবর যদি তোমাদের কাছে প্রচার করা হয়, তা আমরা নিজেরাই করি বা কোনো স্বর্গদূতই করেন, তবে তার উপর অভিশাপ পড়ুক। আমি যেমন আগেও বলেছি, তেমনি এখন আবার বলছি, যে সুখবর তোমরা গ্রহণ করেছ, তা থেকে আলাদা কোনো সুখবর যদি কেউ প্রচার করে, তবে তার উপর অভিশাপ পড়ুক। আমি এতে কার প্রশংসা পাবার চেষ্টা করছি, মানুষের না ঈশ্বরের? নাকি মানুষকে সন্তুষ্ট করবার চেষ্টা করছি? আমি যদি এখনো মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করি, তবে তো আমি খ্রিস্টের দাস নই।
পৌল কিভাবে প্রেরিত হলেন? ভাইয়েরা, আমি তোমাদের জানাচ্ছি, আমি যে সুখবর প্রচার করেছি তা কোনো মানুষের বানানো কথা নয়। আমি কোনো লোকের কাছ থেকে তা পাইনি বা কেউ আমাকে তা শেখায়নি, বরং যীশু খ্রিস্ট নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন। যিহুদি ধর্ম পালন করবার সময় কিভাবে আমি জীবন কাটাতাম তা তো তোমরা শুনেছ, আর তোমরা এও শুনেছ যে কি ভীষণভাবে আমি ঈশ্বরের মণ্ডলীর উপরে অত্যাচার করতাম ও তা ধ্বংস করবার চেষ্টা করতাম। আমার বয়সের অনেক যিহুদির চেয়েও আমি সেই ধর্মে অনেক দূরে এগিয়ে যাচ্ছিলাম। এছাড়া আমার পূর্বপুরুষদের কাছ থেকে যেসব নিয়ম চলে আসছে সেই বিষয়েও আমি খুবই উৎসাহী ছিলাম। কিন্তু ঈশ্বর আমার জন্মের আগে থেকেই আমাকে নিযুক্ত করে রেখেছিলেন এবং তাঁরই দয়ায় প্রেরিত হবার জন্য তিনি আমাকে ডেকেছিলেন। আমি যেন অযিহুদীদের কাছে খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করি, এই জন্য ঈশ্বর যখন তাঁর ইচ্ছা অনুসারে তাঁর পুত্রকে আমার কাছে প্রকাশ করলেন, তখন কোন লোকের সঙ্গে পরামর্শ করিনি। এমনকি যারা আমার আগে প্রেরিত হয়েছিলেন, আমি জেরুসালেমে তাদের কাছেও যাইনি। আমি তখন আরব দেশে চলে গিয়েছিলাম এবং পরে আবার দম্মেশকে ফিরে এসেছিলাম। এর 3 বছর পরে আমি প্রথমবার পিতরের সঙ্গে দেখা করবার জন্য জেরুসালেমে গিয়েছিলাম, আর সেখানে তাঁর সঙ্গে 15 দিন ছিলাম। তখন প্রভুর ভাই যাকুব ছাড়া আর কোন প্রেরিতের সঙ্গে আমার দেখা হয়নি। ঈশ্বর সাক্ষী যে আমি তোমাদের কাছে যা লিখছি তার কিছুই মিথ্যা নয়। তারপর আমি সিরিয়া ও কিলিকিয়ার মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়েছিলাম। যিহুদি আর খ্রিস্টীয় মণ্ডলীগুলো আমাকে চিনত না। তারা কেবল এই কথা শুনেছিল যে লোক আমাদের উপর অত্যাচার করত, সে এখন খ্রিস্টের উপর বিশ্বাসের কথা প্রচার করছে, অথচ তা সে আগে ধ্বংস করতে চেয়েছিল। আর তারা আমার দরুন ঈশ্বরের গৌরব করতে লাগল।
দ্বিতীয় অধ্যায়।
প্রেরিতেরা পৌলকে গ্রহণ করলেন। 14 বছর পরে আমি বার্নাবার সঙ্গে আবার জেরুসালেমে গেলাম, আর তিতকেও সঙ্গে নিলাম। ঈশ্বরের আদেশ পেয়ে আমি সেখানে গেলাম। যে সুখবর আমি অজিহুদীদের কাছে প্রচার করে থাকি তা বললাম। মণ্ডলীর গণ্যমান্য লোকদের কাছে সেসব গোপনেই বললাম, কারণ আমার ভয় হচ্ছিল যে হয়তো আমি অনর্থক পরিশ্রম করছি বা করেছি। কিন্তু অজিহুদি হলেও আমার সঙ্গী তিতকে সুন্নত করাবার জন্য বাধ্য করা হয়নি। কয়েকজন ভণ্ড ভাই গোপনে ঢুকে পড়বার দরুন কথাটা উঠেছিল। খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসী হিসাবে আমাদের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার দোষ ধরবার জন্যই এরা গোপনে ঢুকেছিল, যেন আমাদের দাস বানাতে পারে। কিন্তু সুখবরের সত্য যেন তোমাদের জন্য রক্ষা করতে পারি, তাই এক মুহূর্তের জন্য আমরা তাদের কথা মেনে নেইনি। মণ্ডলীর গণ্যমান্য লোকদের কাছ থেকে নতুন কোনো কিছুই আমি জানতে পারিনি। আসলে তারা যাই হন না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। ঈশ্বর বাইরের চেহারা দেখে বিচার করেন না। যা হোক, তারা দেখলেন যিহুদীদের কাছে সুখবর প্রচার করবার ভার যেমন পিতরের উপর দেওয়া হয়েছিল, তেমনি অযিহুদীদের কাছে সুখবর প্রচার করবার ভার ঈশ্বর আমার উপর দিয়েছেন। তারা এ দেখতে পেলেন কারণ যিহুদীদের কাছে পিতরের প্রেরিত কাজের পিছনে যিনি ছিলেন সেই ঈশ্বর অযিহুদীদের কাছে আমার প্রেরিত কাজের পিছনেও ছিলেন। সেই গণ্যমান্য লোকেরা অর্থাৎ যাকব, পিতর ও যোহন এসব দেখে বুঝতে পেরেছিলেন যে আমি ঈশ্বরের কাছ থেকে বিশেষ দয়া পেয়েছি। তাদের ও আমাদের মধ্যে যে যোগাযোগ সম্বন্ধ আছে তা দেখাবার জন্য তারা আমার ও বার্নাবার সঙ্গে ডান হাত মিলালেন। তারা রাজি হলেন যে আমরা অজিহুদীদের কাছে যাব এবং তারা নিজেরা যিহুদীদের কাছে যাবেন। তাদের একটা মাত্র অনুরোধ ছিল যে আমরা যেন গরিবদের কথা মনে রাখি। অবশ্য আমারও সেই আগ্রহ ছিল।
পিতরের সঙ্গে পৌলের মতের অমিল। পিতর যখন আন্তিওকিয়াতে আসলেন তখন তাঁর সামনেই আমি আপত্তি জানালাম, কারণ তিনি অন্যায় করেছিলেন। বিশ্বাসী যিহুদীদের যে দলটি অযিহুদীদের সুন্নত করাবার উপর জোর দেয়, তাদের কয়েকজন যাকবের কাছ থেকে আসবার আগে পিতর অযিহুদীদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন, কিন্তু যখন সেই দলের লোকেরা আসল তখন তিনি তাদের ভয়ে অযিহুদীদের সঙ্গ ছেড়ে দিয়ে নিজেকে আলাদা করে নিলেন। আন্তিওকিয়ার অন্যান্য বিশ্বাসী যিহুদীরাও পিতরের সঙ্গে এই ভণ্ডামিতে যোগ দিয়েছিল, এমনকি বার্নাবাও তাদের ভণ্ডামির দরুন ভুল পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু আমি যখন দেখলাম যে সুখবরের সত্যের সঙ্গে তাদের কাজের কোনো মিল নেই, তখন আমি সবার সামনে পিতরকে বললাম, আপনি যিহুদী হয়েও যখন যিহুদীদের মতো না চলে অযিহুদীদের মতো চলেছেন, তখন কেমন করে অযিহুদীদের যিহুদীদের মতো চলতে বাধ্য করছেন? আমরা যিহুদী, পাপী অযিহুদী হয়ে জন্মগ্রহণ করিনি, কিন্তু তবুও আমরা একথা জানি যে আইনকানুন পালনের জন্য ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন না, বরং যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের জন্যই তা করেন। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুর উপর বিশ্বাস করেছি, যেন আইন কানুন পালনের জন্য নয় বরং খ্রিস্টের উপর বিশ্বাসের জন্যই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়। কারণ আইন কানুন পালন করবার ফলে কাউকেই নির্দোষ বলে গ্রহণ করা হবে না। খ্রিস্টের মধ্য দিয়ে নির্দোষ বলে ঈশ্বরের গ্রহণযোগ্য হবার চেষ্টায় যদি দেখা যায় অযিহুদীদের মতো আমরাও পাপি, তাহলে তার মানে কি এই যে খ্রিস্ট পাপের সেবা করেন? কখনো না। যে জিনিস আমি ভেঙে ফেলেছি তা যদি আমি আবার তৈরি করি, তবে তো আমি নিজেই নিজেকে দোষী বলে প্রমাণ করি। আইন কানুনের দাবি দেওয়ার কাছে আইন কানুন দ্বারাই আমার মৃত্যু হয়েছে, যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি। আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নই, খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। আমার এখনকার যে জীবন, সে জীবন আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মধ্য দিয়ে কাটাচ্ছি। তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন। ঈশ্বরের এই দয়াকে আমি বাতিল করব না, কারণ মানুষ যদি আইন কানুন পালনের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে, তবে খ্রিস্ট মিথ্যাই মরেছিলেন।
তৃতীয় অধ্যায়।
বিশ্বাস না আইন কানুন? ওহে অবুজ গালাতিয়েরা, কে তোমাদের জাদু করেছে? তোমাদের কাছে তো স্পষ্টভাবেই প্রচার করা হয়েছে যে যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল। আমি কেবল তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা আইনকানুন পালন করে কি পবিত্র আত্মাকে পেয়েছিলে, না সুখবর শুনে বিশ্বাস করে পেয়েছিলে? তোমরা কি এতই অবুঝ? পবিত্র আত্মার মধ্য দিয়ে নতুন জীবন আরম্ভ করে কি এখন নিজের চেষ্টায় পূর্ণতা লাভ করতে যাচ্ছ? তোমরা কি মিথ্যাই এত দুঃখ ভোগ করেছ? আমি আশা করি তোমাদের সেই দুঃখ ভোগ অনর্থক হয়নি। ঈশ্বর কেন তোমাদের পবিত্র আত্মা দিয়েছেন এবং তোমাদের মধ্যে এত আশ্চর্য কাজ করছেন তা ভেবে দেখো। তোমরা আইন কানুন পালন করছ বলেই কি তিনি এসব করছেন, নাকি সুখবর শুনে বিশ্বাস করেছ বলে করছেন? অব্রাহামের কথা ভেবে দেখো। পবিত্র শাস্ত্রে লেখা আছে তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন আর ঈশ্বর তাই নির্দোষিতা বলে ধরেছিলেন। এই জন্য তোমরা একথা জেনো, যারা বিশ্বাস করে তারাই অব্রাহামের বংশধর। পবিত্র শাস্ত্রে আগেই লেখা হয়েছিল বিশ্বাসের জন্যই ঈশ্বর অজিহুদীদের নির্দোষ বলে গ্রহণ করবেন। অব্রাহামের কাছে এই কথা বলে আগেই সুখবর জানানো হয়েছিল, তোমার মধ্য দিয়ে সব জাতি আশীর্বাদ পাবে। তাহলে দেখা যায় ঈশ্বরকে বিশ্বাস করে অব্রাহাম যেমন আশীর্বাদ পেয়েছিলেন, ঠিক তেমনি তারপর থেকে যারা ঈশ্বরকে বিশ্বাস করছে তারাও সেই আশীর্বাদ পাচ্ছে। পবিত্র শাস্ত্রে লেখা আছে আইনকানুনের প্রত্যেকটি আদেশ যে পালন করে না চলে তার উপর অভিশাপ থাকে। তাহলে দেখা যায় যারা আইনকানুন পালন করবার উপর নির্ভর করে তাদের সকলের উপরে এই অভিশাপ রয়েছে। তাছাড়া এটাও পরিষ্কার দেখা যাচ্ছে যে আইনকানুন পালন করবার জন্য ঈশ্বর কাউকে নির্দোষ বলে গ্রহণ করেন না, কারণ পবিত্র শাস্ত্রের কথা মতো যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্য দিয়ে জীবন পাবে। বিশ্বাসের সঙ্গে আইনকানুনের কোন সম্বন্ধ নেই। আইনকানুন বরং বলে যে লোক আইনকানুন মতে চলে সে তার মধ্য দিয়ে জীবন পাবে। আইনকানুন অমান্য করবার দরুন যে অভিশাপ আমাদের উপর ছিল খ্রিস্ট সেই অভিশাপ নিজের উপর নিয়ে আমাদের মুক্ত করেছেন। পবিত্র শাস্ত্রে এই কথা লেখা আছে যাকে গাছে টাঙানো হয় সে অভিশপ্ত। ঈশ্বর অব্রাহামকে যে আশীর্বাদ করেছিলেন সেই আশীর্বাদ খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে যেন অজিহুদীরাও পেতে পারে, আর যেন আমরা বিশ্বাসের মধ্য দিয়ে প্রতিজ্ঞা করা পবিত্র আত্মাকে পেতে পারি। সেজন্যই খ্রিস্ট সেই অভিশাপ নিজের উপর নিয়েছিলেন।
আইন কানুন ও প্রতিজ্ঞা, ভাইয়েরা, আমি একটা সাধারণ কথা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি। একবার যখন মানুষের মধ্যে কোনো চুক্তি পাকা করে ফেলা হয় তখন সেই চুক্তি কেউ বাতিল করতে পারে না বা তার সঙ্গে কিছু যোগও দিতে পারে না। অব্রাহাম ও তার বংশধরের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, পবিত্র শাস্ত্র বলেনি বংশধরদের কাছে, অর্থাৎ অনেক লোকদের কাছে, বরং বলেছে তোমার বংশধরের কাছে, অর্থাৎ একজন লোকের কাছে, আর সেই একজন বংশধর হলেন খ্রিস্ট। আমার কথার মানে হল ঈশ্বর অব্রাহামের সময় একটা প্রতিজ্ঞাপূর্ণ ব্যবস্থা করেছিলেন। তার 430 বছর পরে আইন কানুন দেওয়া হয়েছিল, কিন্তু তাতে আগের সেই ব্যবস্থা বাতিল হয়ে গেল না, কাজেই তার প্রতিজ্ঞা টিকেই রইল। ঈশ্বরের সেই আশীর্বাদ পাওয়া যদি আইন কানুন পালনের উপর নির্ভর করে তাহলে তো আর প্রতিজ্ঞার উপর তা নির্ভর করছে না, কিন্তু ঈশ্বর দয়া করে একটা প্রতিজ্ঞার মধ্য দিয়ে অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। তাহলে আইন কানুন কেন দেওয়া হয়েছিল? মানুষ যেন আইন অমান্য করবার দরুন তার নিজের দোষ বুঝতে পারে, সেই জন্য আইন কানুন দেওয়া হয়েছিল। যার কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন অব্রাহামের সেই বংশধর না আসা পর্যন্ত বহাল থাকবার জন্যই আইন কানুন দেওয়া হয়েছিল। স্বর্গদূতদের মধ্য দিয়ে একজন মধ্যস্থের দ্বারা এই আইন কানুন বহাল করা হয়েছিল, কিন্তু কেবল একজন থাকলে মধ্যস্থের দরকার হয় না, আর ঈশ্বর মাত্র একজনই। তাহলে আইন কানুন কি ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর বিরুদ্ধে? নিশ্চয়ই না। ঈশ্বর যদি এমন আইন কানুন দিতেন যা জীবন দিতে পারে তবে তা পালনের দ্বারা নিশ্চয় মানুষ ঈশ্বরের গ্রহণযোগ্য হত, কিন্তু পবিত্র শাস্ত্র সব মানুষকেই পাপের জন্য দোষী বলে স্থির করেছে, যেন যীশু খ্রিস্টের উপর যারা বিশ্বাস করে তারা তাদের সেই বিশ্বাসের ফলে প্রতিজ্ঞা করা আশীর্বাদ পেতে পারে। বিশ্বাস আসবার আগে আইন কানুন আমাদের পাহারা দিয়ে রেখেছিল এবং যতদিন না বিশ্বাস প্রকাশিত হল ততদিন পর্যন্ত আমাদের বন্দী করে রেখেছিল। তাহলে দেখা যায় খ্রিস্টের কাছে পৌঁছে দেবার জন্য এই আইন কানুনই আমাদের পরিচালনাকারী, যেন বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়। কিন্তু এখন বিশ্বাস এসেছে বলে আমরা আর আইন কানুনের পরিচালনার অধীন নই।
ঈশ্বরের পুত্রেরা, খ্রিস্ট যীশুর উপর বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা সবাই ঈশ্বরের পুত্র হয়েছ, কারণ তোমাদের যাদের খ্রিস্টের মধ্যে বাপ্তিস্ম হয়েছে তোমরা কাপড়ের মতো করে খ্রিস্টকে দিয়ে নিজেদের ঢেকে ফেলেছ। জিহুদি ও গ্রীকের মধ্যে, দাস ও স্বাধীন লোকের মধ্যে, স্ত্রীলোক ও পুরুষের মধ্যে কোনো তফাত নেই, কারণ খ্রিস্ট যীশুর সঙ্গে যুক্ত হয়ে তোমরা সবাই এক হয়েছ। তোমরা যখন খ্রিস্টের হয়েছ তখন অব্রাহামের বংশধর হয়েছ, আর ঈশ্বর যা দেবার প্রতিজ্ঞা অব্রাহামের কাছে করেছিলেন তোমরাও সেই সবের অধিকারী হয়েছ।
চতুর্থ অধ্যায়।
আমার কথার অর্থ এই, বাবার সবকিছুর উপর ছেলের অধিকার থাকলেও যতদিন সে নাবালক থাকে ততদিন তার এবং দাসের মধ্যে কোন তফাত থাকে না। তার বাবা যে সময় ঠিক করে দেন সেই সময় পর্যন্ত তাকে এমন লোকদের অধীনে থাকতে হয় যারা তাকে দেখাশোনা ও পরিচালনা করবে। সেই একইভাবে আমরাও যখন ছোট ছিলাম তখন জগতের নানা রীতিনীতির দাস ছিলাম, কিন্তু সময় পূর্ণ হলে পর ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করলেন এবং আইন কানুনের অধীনে জীবন কাটালেন, যেন আইন কানুনের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করতে পারেন, আর যেন ঈশ্বরের পুত্রদের যে অধিকার আছে তা আমরা পাই। তোমরা পুত্র বলেই ঈশ্বর তার পুত্রের আত্মাকে তোমাদের অন্তরে থাকবার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই আত্মা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকেন, ফলে তোমরা আর দাস নও বরং পুত্র। যদি তোমরা পুত্রই হয়ে থাকো তবে ঈশ্বর যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন তোমরা তার অধিকারী।
গালাতীয়দের জন্য পৌলের চিন্তা। আগে যখন তোমরা ঈশ্বরকে চিনতে না তখন তোমরা যাদের সেবা করতে তারা আসলে কোনো দেবতাই নয়, কিন্তু এখন তোমরা ঈশ্বরকে চিনেছ তার চেয়ে বরং একথা বললে ঠিক হবে যে ঈশ্বরই তোমাদের চিনেছেন। তাহলে কেমন করে তোমরা আবার জগতের সেই নানা দুর্বল ও নিষ্ফল রীতিনীতির দিকে ফিরছ? তোমরা কি আবার সেই সবের দাস হতে চাইছ? তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছ। তোমাদের জন্য আমার এই ভয় হচ্ছে যে তোমাদের মধ্যে হয়তো আমি মিথ্যাই পরিশ্রম করেছি। ভাইয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি তোমরা আমার মতো হও, কারণ আমিও তোমাদের মতো হয়েছি। তোমরা আমার উপর কোনো অন্যায় করনি। তোমরা জানো যে আমার শরীর অসুস্থ ছিল বলে আমি প্রথমবার তোমাদের কাছে সুখবর প্রচার করবার সুযোগ পেয়েছিলাম। আমার অসুস্থতা যদিও তোমাদের কষ্ট দিয়েছিল তবুও তোমরা আমাকে তুচ্ছ বা ঘৃণা করনি, বরং ঈশ্বরের দূতকে কিংবা খ্রিস্ট যীশুকে যেভাবে গ্রহণ করতে সেইভাবেই তোমরা আমাকে গ্রহণ করেছিলে। কিন্তু এখন নিজেদের সেই ধন্য মনে করবার ভাব তোমাদের কোথায় গেল? আমি তোমাদের সম্বন্ধে এই সাক্ষ্য দিতে পারি যে সম্ভব হলে তখন তোমরা তোমাদের চোখ তুলে নিয়ে আমাকে দিতে। এখন সত্যি কথা বলবার জন্য কি আমি তোমাদের শত্রু হয়ে গেছি? সেই অন্য লোকেরা তোমাদের জন্য আগ্রহী হয়েছে, কিন্তু সেটা কোনো ভালো উদ্দেশ্যের জন্য নয়। তারা আমার দিক থেকে তোমাদের ফিরাতে চায় যেন তোমরা তাদের প্রতি আগ্রহী হও। অবশ্য সৎ উদ্দেশ্যের জন্য আগ্রহ থাকা ভালো। আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখন নয় কিন্তু সব সময়ই আগ্রহ থাকা ভালো। আমার ছেলেমেয়েরা, যতদিন না তোমরা খ্রিস্টের মতো হও ততদিন পর্যন্ত আমি আবার তোমাদের জন্য প্রসব বেদনার মতো কষ্ট ভোগ করছি। আমার এমন ইচ্ছা হচ্ছে যে এই চিঠি লেখার বদলে এখনই তোমাদের মধ্যে উপস্থিত হয়ে তোমাদের সঙ্গে কথা বলি, কারণ তোমাদের সম্বন্ধে আমি কি করব তা বুঝতে পারছি না।
হাগার ও সারা, তোমরা যারা আইন কানুনের অধীনে থাকতে চাইছ তোমরা আমাকে বলো দেখি, আইন কানুন যা বলে তা কি তোমরা শুনতে পাও না? শাস্ত্রে লেখা আছে, অব্রাহামের দুটি ছেলে ছিল, তাদের একজনের মা ছিল এক দাসী ও আরেকজনের মা ছিলেন অব্রাহামের আসল স্বাধীন স্ত্রী। স্বাভাবিকভাবেই সেই দাসীর সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু যিনি স্বাধীন ছিলেন তার সন্তানটি ঈশ্বরের প্রতিজ্ঞার ফলে জন্মগ্রহণ করেছিল। আমি উদাহরণ দেবার জন্য এসব বলছি। এই দুজন স্ত্রীলোক দুটি ব্যবস্থাকে বুঝায়। একটা ব্যবস্থা সিনয় পাহাড় থেকে এসেছে এবং তা তার অধীন মানুষকে দাস হবার পথে নিয়ে যাচ্ছে। এ হল সেই দাসী হাগার। হাগার আরব দেশের সিনয় পাহাড়কে বুঝায়। হাগার এখনকার জিরুসালেমের একটা ছবিও বটে, কারণ জিরুসালেম তার ছেলে মেয়েদের নিয়ে দাসী হয়েছে। কিন্তু যে জিরুসালেম স্বর্গের সে স্বাধীন, সেই আমাদের মা। পবিত্র শাস্ত্রে লেখা আছে, ওহে বন্ধা স্ত্রীলোক, যার সন্তান হয় না আনন্দ করো, তুমি যার প্রসব বেদনা নেই আনন্দে ফেটে পড়ো ও চিৎকার করো, কারণ যার স্বামী আছে তার চেয়ে স্বামী যাকে অবহেলা করেছিল তারই ছেলে মেয়ে হয়েছিল বেশি। ভাইয়েরা, তোমরা ইসহাকের মতোই ঈশ্বরের প্রতিজ্ঞার ফলে জন্মেছ, কিন্তু সেই সময় পবিত্র আত্মার শক্তিতে যার জন্ম হয়েছিল তার উপর, যার স্বাভাবিকভাবে জন্ম হয়েছিল, সে অত্যাচার করত, আর এখনো তাই হচ্ছে। কিন্তু পবিত্র শাস্ত্র কি বলে? পবিত্র শাস্ত্র বলে, দাসী ও তার ছেলেকে বের করে দাও, কারণ দাসীর ছেলে কোনো মতেই স্বাধীন স্ত্রীর ছেলের সঙ্গে বাবার সম্পত্তির ভাগ পাবে না। ভাইয়েরা, তাহলে দেখা যাচ্ছে আমরা দাসীর সন্তান নই, বরং আমরা স্বাধীন স্ত্রীর সন্তান।
পঞ্চম অধ্যায়।
খ্রিস্টের মধ্যে স্বাধীনতা। খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি। সেই জন্য তোমরা স্থির থাকো যেন কেউ আবার তোমাদের দাস বানাতে না পারে। আমি পৌল তোমাদের বলছি, শোনো, ঈশ্বরের গ্রহণযোগ্য হবার জন্য যদি তোমাদের সুন্নত করানোই হয় তবে তোমাদের কাছে খ্রিস্টের কোনো মূল্য নেই। আমি সকলের কাছে এই সাক্ষ্য দিচ্ছি, যাকে সুন্নত করানো হয় সে সমস্ত আইন কানুন পালন করতে বাধ্য। তোমরা যারা আইন কানুন পালন করে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে চাইছ, তোমরা তো খ্রিস্টের কাছ থেকে আলাদা হয়ে গেছ, ঈশ্বরের দয়া থেকে সরে গেছ। কিন্তু আমাদের যে নির্দোষ বলে গ্রহণ করা হবে, সেই নিশ্চয়তায় বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা অপেক্ষা করে আছি। কারণ যারা খ্রিস্ট যীশুর, তাদের কাছে সুন্নত করানো বা না করানোর কোনো দাম নেই। বরং যে বিশ্বাস ভালোবাসার মধ্য দিয়ে কাজ করে, সেই বিশ্বাসই আসল জিনিস। তোমরা তো বেশ ভালোভাবেই চলছিলে, তবে সত্যের বাধ্য হতে কে তোমাদের বাধা দিল? যে মতামত তোমরা মেনে নিয়েছ, যিনি তোমাদের ডেকেছেন সেই ঈশ্বরের কাছ থেকে তা আসেনি। একটুখানি খামি একটা গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে। তোমাদের সম্বন্ধে প্রভুর উপর আমার এই বিশ্বাস আছে যে তোমরা আর অন্য কোনো মতামত গ্রহণ করবে না। কিন্তু যে তোমাদের স্থির থাকতে দিচ্ছে না, সে যেই হোক না কেন, সে তার পাওনা শাস্তি ভোগ করবে। ভাইয়েরা, যদি আমি এখনো প্রচার করি যে লোকদের সুন্নত করানো উচিত, তবে কেন আমাকে এখনো অত্যাচার করা হচ্ছে? ক্রুশের উপর খ্রিস্টের মৃত্যুর বাধা তো তাহলে দূর হয়ে গেছে। যারা তোমাদের গোলমালে ফেলেছে, আমি চাই তারা যেন নিজেদের একেবারেই খোঁজাই করে ফেলে।
পবিত্র আত্মা ও পাপ স্বভাব। ভাইয়েরা, স্বাধীন হবার জন্যই তো ঈশ্বর তোমাদের ডেকেছেন, কিন্তু তোমাদের পাপ স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার করো না। তার চেয়ে বরং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো। কারণ সমস্ত আইন কানুন মিলিয়ে এক কথায় বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। কিন্তু যদি তোমরা একে অন্যের সঙ্গে ঝগড়াঝাটি ও হিংসাহিংসি করো, তবে সাবধান, এরকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে। আমি যা বলছি তা এই, তোমরা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করো, তাহলে তোমরা পাপ স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না। পাপ স্বভাব যা চায় তা পবিত্র আত্মার বিরুদ্ধে, এবং পবিত্র আত্মা যা চান তা পাপ স্বভাবের বিরুদ্ধে। পাপ স্বভাব ও পবিত্র আত্মা একে অন্যের বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা করো না। তোমরা যদি পবিত্র আত্মার দ্বারাই পরিচালিত হও, তবে তোমরা আইন কানুনের অধীনে নও। পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো হল ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হইহল্লা করে মদ খাওয়া আর এই রকম আরো অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনো তাই করে বলছি, যারা এরকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। কিন্তু পবিত্র আত্মার ফল হল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। এসবের বিরুদ্ধে কোনো আইন নেই। যারা খ্রিস্ট যিশুর, তারা তাদের পাপ স্বভাবকে, তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশে দিয়ে শেষ করে ফেলেছে। যদি আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে জীবন পেয়ে থাকি, তবে এসো আমরা পবিত্র আত্মার অধীনেই চলাফেরা করি। আমরা যেন অহংকার না করি এবং একে অন্যকে বিরক্ত ও হিংসা না করি।
ষষ্ঠ অধ্যায়।
একে অন্যের ভার বয়ে নেওয়া। ভাইয়েরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ কোনো পাপে পড়ে যায়, তবে তোমরা যারা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করছো, তোমরা তাকে তুলে এনো। তবে খুব নরম মনোভাব নিয়ে তোমরা এই কাজ করো এবং নিজের বিষয়ে সতর্ক থেকো, যাতে তোমরাও পাপে না পড়ো। তোমরা একে অন্যের ভার বয়ে নিও। এইভাবেই তোমরা খ্রিস্টের আইন পালন করতে পারবে। কিছু না হয়েও যদি কেউ নিজেকে বিশেষ কিছু বলে মনে করে, তবে তো সে নিজেকে ঠকায়। প্রত্যেকে নিজের কাজ পরীক্ষা করে দেখুক, তাহলে অন্যের সঙ্গে নিজের তুলনা না করে তার নিজের কাজের জন্য সে গর্ববোধ করতে পারবে। কারণ প্রত্যেকেরই উচিত নিজের দায়িত্ব বয়ে নেওয়া। যাকে ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া হয়, সে যেন তার শিক্ষককে তার সব ভালো জিনিসের ভাগ দেয়। তোমরা ভুল করো না, ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না। কারণ যে যা বুনবে সে তাই কাটবে। পাপ স্বভাবকে খুশি করবার বীজ বুনলে তা থেকে ধ্বংসের ফসল আসবে, কিন্তু পবিত্র আত্মাকে খুশি করবার বীজ বুনলে তার থেকে অনন্ত জীবনের ফসল আসবে। ভালো কাজ করে আমরা যেন ক্লান্ত হয়ে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাব। সুযোগ পেলেই আমরা যেন সকলের, বিশেষভাবে ঈশ্বরের পরিবারের লোকদের উপকার করি।
শেষ কথা, দেখো কত বড় বড় অক্ষরে আমি নিজের হাতে তোমাদের কাছে লিখছি। যারা বাইরে নিজেদের ভালো দেখাতে চায়, তারা এই সুন্নত করাবার জন্য তোমাদের বাধ্য করতে চেষ্টা করছে। খ্রিস্টের ক্রুশের জন্য যেন তাদের উপর অত্যাচার না আসে, সেজন্যই তারা এই রকম করছে। যাদের সুন্নত করানো হয়েছে তারাও তো আইন কানুন পালন করে না, তবুও তারা তোমাদের সুন্নত করাতে চায়, যেন এই বলে গর্ব করতে পারে যে তোমরাও তাদের দলে এসেছো। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যেন আর কিছুতে গর্ববোধ না করি। এই ক্রুশের মধ্য দিয়েই জগৎ আমার কাছে মরে গেছে এবং আমিও জগতের কাছে মরে গেছি। সুন্নত করানো বা না করানোর কোনো দামই নেই। খ্রিস্টের মধ্য দিয়ে নতুন সৃষ্টি হয়ে ওঠাই হল বড় কথা। যারা এই নিয়মে চলে তাদের উপর, অর্থাৎ ঈশ্বরের আসল ইসরায়েলীয়দের উপর শান্তি ও দয়া থাকুক। শেষে বলি, কেউ আমাকে কষ্ট না দিক, কারণ যিশুর আঘাতের চিহ্ন আমি আমার দেহে বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ তোমাদের অন্তরে থাকুক। আমেন।